আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাত ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান বাতিনি রোগ ও তার চিকিৎসা এর মধ্যে আরো একবার আপনাদেরকে জানাই স্বাগত। যেভাবে করে আমরা গত পর্বগুলোতে বিভিন্ন বাতিনি গুনাহ সম্পর্কে, মুহাররমাতে বাতিনি নিয়ে ধ্বংসাত্মক রোগ সম্পর্কে জানতেছিলাম, আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীনুল মিল্লাত পরওয়ানে শামে রিসালা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই এবং আরিফ বিল্লাহ সৈয়দ আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাই এবং হুজরতুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গজ্জালি রহমতুল্লাহ আলাইয়ের লিখিত 47টি বাতিনি গুনাহ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শ্রবণ করব। আর গত পর্বে আমরা হিজ সম্পর্কিত আলোচনা শ্রবণ করেছিলাম, যা শেষ করা সম্ভব হয়নি, এর বাকি অংশ আজকে আমরা এই পর্বে শ্রবণ করব। দুরুদে পাকের ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রেজবি দামাত বরকাতুর আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাতের দ্বিতীয় খণ্ডের একটি অধ্যায় নেকির দাওয়াত এর 316 নম্বর পৃষ্ঠা এর মধ্যে উল্লেখ করেন যে সরকারে নামদার, মদিনার তাজেদার, উভয় জগতের সরদার আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত সকল অবস্থায়, সর্ব অবস্থায় বেশি থেকে বেশি পরিমাণ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করা। আমরা যখনই কাজ করি, দেখুন, আমরা 5 ওয়াক্ত নামাজের পর যদি আমরা দুরূদ শরীফ পড়ি, 100 বার করেও পাঠ করি, তাহলে দৈনিক 500 বার দুরূদ শরীফ পাঠ করা হয়। কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বরকাতুর আলিয়া মানুষকে সংশোধনের জন্য, মানুষকে নেকির কাজে ধাবিত করার জন্য, অর্থাৎ নেককার পরহেজগার তৈরি করার জন্য, নেককার পরহেজগার বানানোর জন্য যেই একটি রিসালা লিখেছেন, তার নাম হচ্ছে 72 মাদানী নামাত, যার উপর আমল করার মাধ্যমে একজন মানুষ নেককার এবং পরহেজগার হতে পারে। তার মধ্যে একটি প্রশ্ন দিয়েছেন যে আপনি কি আজকের 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? আর ওলামায়ে কেরাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দৈনিক কমসে কম 313 বার দুরূদ শরীফ পাঠ করবে, তাহলে সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরাও নিয়ত করে নিন ইনশা আল্লাহ আজাল বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করব, যাতে করে আমরা কাল কিয়ামতের দিনে রসুল পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক নিকটতম ব্যক্তি হিসাবে কবুল হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করা তৌফিক দান করুক। আসুন আমরা বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, যেভাবে করে আমরা গত পর্বতেও হিজ সম্পর্কে আলোচনা শ্রবণ করেছিলাম, এ পর্ব আমরা ওই হিজ সম্পর্কিত বাকি অংশ আলোচনা আমরা শ্রবণ করব। এর আগে আসুন আরেকবার জেনে নিই হিজ এর ডেফিনিশন। হিজ হচ্ছে মনস্কামনা বাড়ানোর ইচ্ছাকে হিজ বলা হয়। এক কথায় হিজ মানে হচ্ছে লোভ। সবচেয়ে মন্দ হিজ হলো নিজের অংশ পাওয়া সত্ত্বেও অন্যের অংশের প্রতি লোভ করা, এটা হচ্ছে সবচেয়ে মন্দ হিজ। অথবা কোনো কিছু হতে মন না ভরা বা সদা সর্বদা আরো পেতে চাওয়াই হলো হিজ। যে ব্যক্তি হিজ রাখে তাকে হারিজ বলা হয়, অর্থাৎ লোভ সম্পন্ন ব্যক্তিকে লোভী বলা হয়। আর এই হিজ এর প্রকারগুলো আমরা আবার জেনে নেই। হিজ প্রকার হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে হিজসে মাহমুদ, 2 প্রকার হচ্ছে হিজসে মজমুম। হিজসে মাহমুদ হচ্ছে প্রশংসনীয় লোভ, আর হিজসে মজমুম হচ্ছে নিন্দনীয় লোভ, আর হিজসে জাইজ হচ্ছে জাইজ লোভ। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটি ঘটনা আমরা শ্রবণ করি, যাতে করে আমরা এই শিক্ষণীয় ঘটনা থেকে লোভ করা থেকে বাঁচতে পারি। আমরা যে লোভ মানুষকে, অর্থাৎ হিজসে মজমুম মানুষকে কত নিচের দিকে নিয়ে যায় এবং কত ধ্বংসের দিকে নিয়ে যায়। নিন্দনীয় লোভ, যে আত্মিক ব্যাধি, যেই বাতিনি গুনাহ রয়েছে, এই গুনাহ মানুষকে কত নিচের দিকে নিয়ে যায়। আসুন আমরা শ্রবণ করি, মনোযোগ দিয়ে শ্রবণ করি, যাতে করে আমরা এই হিজসে মজমুম থেকে আমরা বাঁচতে পারি। এই শিক্ষণীয় ঘটনাটি আয়ুনুল হিকায়াত নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। সৈয়দ আব্দুর রহমান বিন আলী রহমতুল্লাহ আলাই আয়ুনুল হিকায়াত কিতাবে এক শিক্ষণীয় ঘটনা নকল করেছেন, আর তা হল, কোন এক ঘরের মধ্যে এক আশ্চর্য ধরনের সাপ বাস করত। সাপটি প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম পারত। ঘরের মালিক ফিরিতে এই স্বর্ণের ডিম পাওয়াতে অত্যন্ত খুশি ছিল। ঘরের লোকজনকে সে বলে রেখেছিল এই কথা যেন কাউকে না বলে। এভাবে কয়েক মাস গেল। একদিন সাপটি তার গর্ত থেকে বের হলো। বের হয়ে ওই বাড়ির মালিকের একটি ছাগল ছিল, ছাগলটি ধ্বংসন করল। সাপটির বিষ এতই ভয়ানক ছিল যে তাকে আর বাঁচানো গেল না। সাথে সাথে শতফট করতে করতে ওই ছাগলটি ওখানেই শেষ হয়ে গেল। ফলে ঘরের সবার রাগ হলো আর ওই সাপটিকে মেরে ফেলার প্ল্যান করল। কিন্তু ওই ঘরের কর্তা সবাইকে বুঝালো যে এই সাপের একটি ডিমের দাম এরূপ অনেক অনেক ছাগলের চেয়ে বেশি, সুতরাং তোমরা সাপটিকে মারতে যেও না। তার কথা সবাই বিরত রইল। কিছুদিন পর সাপটি তাদের একটি পালক গাধাকে দংশন করল, গাধাটিও তৎক্ষণাৎ মারা গেল। এবারে ঘরের কর্তাটি অত্যন্ত ভয় পেয়ে গেল। ডিমের লোভে এবারও নমনীয় হলো, নিজেকে সামনে নিয়ে বলল, সাপটি আমাদের আরেকটি পশুকেও মেরে ফেললো, তবুও অনেক ভালো, কোনো মানুষ তো মরেনি। তার কথা সবাই চুপ থাকল। সেই থেকে 2 বছর কেটে গেল, সাপটি কারো কোনো ক্ষতি করল না। আর ঘরের সবাই ওই দুটি পশু মরার যে চিন্তা ছিল, যে দুঃখ কষ্ট ছিল, সবগুলো ভুলে গেল। পরে একদিন সাপ তার এক গোলামকে দংশন করল। বেচারাটি সাহায্য করার জন্য মনিবকে খুব ডাকাডাকি করল। মনিব তার নিকট যাওয়ার আগেই বিষক্রিয়ায় তার দেহ স্থানে স্থানে ফেটে গিয়েছিল। লোকটি অত্যন্ত চিন্তিত হয়ে গেল আর বলতে লাগলো, এই সাপটির বিষ তো বড়ই বিপজ্জনক, সাপটি যাকেই ধ্বংসন করলো সবারই হঠাৎ মৃত্যু হয়ে গেল, এখন যদি সাপটি আমার পরিবারে কাউকে দংশন করে। এরূপ দুশ্চিন্তায় কয়েক দিন কেটে গেল। সে অনেক ভাবল সাপটি কি করা যায়। ধনের লোভ তার চোখকে অন্ধ করে দিল। এই বলে সে পরিবারের সবাইকে সান্ত্বনা দিল যে যদিও সাপটির কারণে আমাদের অনেক 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 ধরনের ক্ষতি হচ্ছে, তবু স্বর্ণের ডিম তো পাচ্ছি, তাই আমাদের অত চিন্তিত হবার দরকার নাই। কিছুদিন পর সাপ তার পুত্রকে দংশন করল। তৎক্ষণাৎ ডাক্তার নিয়ে আসা হলো, কিন্তু ডাক্তার তার কিছুই করতে পারল না, সেও মারা গেল। যুবক পুত্রের অপমৃত্যুতে মা বাবা এর মাথায় বজ্র আঘাত করল। লোকটি তখন অত্যন্ত রাগ হয়ে বলতে লাগলো, এই সাপটিকে আমি আর জীবিত ছাড়বই না। কিন্তু সাপটিকে সে পেল না, আর কিছুই করতে পারল না। অনেক দিন চলে গেল। তো যখন অনেক দিন চলে গেল, স্বর্ণের ডিম পাওয়া বন্ধ হয়ে গেল। সে কারণে লোকটির লোভের মন অস্থির হয়ে গেল, মন অস্থির হয়ে গেল, আমি স্বর্ণের ডিম পাচ্ছি না, প্রত্যেক দিন একটি একটি ফ্রিতে ডিম পেতাম স্বর্ণের, এখন তা পাচ্ছি না, অস্থির হয়ে গেল। অতএব স্বামী স্ত্রী দুজনই সাপের গর্তের নিকট এলো, গর্তের মুখ সাফ করে দিল, জায়গাটি ধুয়ে সেখানে সুগন্ধির ব্যবস্থা করল। এভাবে তারা সাপটির সাথে সন্ধির প্রস্তাব দিল। অত্যন্ত আশ্চর্যকরভাবে সে ফিরে এলো, তাদের পুনরায় স্বর্ণের ডিম দিতে আরম্ভ করল। ধনের লোক তাদেরকে অন্ধ করে ফেলেছিল, তারা আপন সন্তানের মৃত্যুর কথাও ভুলে গিয়েছিল। একদিন সাপ তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় ধ্বংসন করল। কিছুক্ষণের মধ্যে সেও ছটপট করতে করতে মারা গেল। এখন লোভী ব্যক্তিটি একা হয়ে গেল। এবার সে সাপের আদ্যপান্ত সব কথা তার ভাই বন্ধু বান্ধবদের বলে দিল। সবাই তাকে একই ধরনের কথা বলল, তুমি বড়ই নির্বুদ্ধিতার কাজ করেছ, তুমি মারাত্মক ভুল করে ফেলেছ, এখনো সময় আছে, শুধরে যাও, যত শীঘ্র সম্ভব এই মহা বিপজ্জনক সাপটিকে মেরে ফেলো। ঘরে এসে সাপটিকে মেরে ফেলার জন্য ওত পেতে বসে গেল। এমন সময় হঠাৎ সে সাপের গর্তের পাশে একটি মহা মূল্যবান মুক্তা দেখতে পেল। সেটি দেখতে তার লোভী মন খুশি হয়ে গেল। ধনের লোভ তাকে সব কিছুর কথা বলিয়ে দিল। সে বলতে লাগলো, সময়ে মনের পরিবর্তন হয়, নিঃসন্দেহে সাপটির মনোভাবেরও পরিবর্তন হয়ে থাকবে, তাই তো সে এখন স্বর্ণের ডিমের পরিবর্তে মুক্তার ডিম দিতে আরম্ভ করেছে, সেভাবে তার বিষও হয়তো পানি হয়ে গেছে। সেটিকে অনর্থক ভয় করা কোনো আর দরকার নেই, কোনো লাভ নেই। এভাবে সে সাপটিকে মেরে ফেলার কথা একেবারেই ভুলে গেল। প্রতিদিন একটি করে মহামূল্যবান মুক্তা পাওয়াতে লোভী ব্যক্তিটি খুব খুশিতেই দিন কাটাতে লাগলো এবং সাপের আগের প্রতারণার কথা বেমালুম ভুলে গেল, সব কিছু ভুলে গেল। একদিন সে সমস্ত স্বর্ণ ও মুক্তা একটি পাত্রে ডাললো, তারপর সেগুলোর উপর তার মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সেই রাতে সাপটিও তাকে ধ্বংসন করল। সে যখন উচ্চ স্বরে চেঁচামেচি ও চিৎকার দিচ্ছিল, তখন আশেপাশের লোকজন দৌড়েতে দৌড়েতে ঘটনাস্থলে এলো। অবস্থা দেখে সবাই তাকে বলল, লোভের কারণে তুমি শেষ পর্যন্ত নিজের জীবনটাই দিয়ে দিলে। লোভী ব্যক্তিটি লজ্জায় কিছু বলতে পারল না, তবে স্বর্ণ ও মুক্তার পাত্রটি সে তার আত্মীয় স্বজন আর নিকট আত্মীয়দের হাতে তুলে দিল। তারপর কাতরাতে কাতরাতে বড় করুণ স্বরে বলল, আজ এই মহামূল্যবান ধন আমার দৃষ্টিতে কিছুই না, কারণ এগুলো আজ থেকে অন্যের হয়ে যাবে আর আমি খালি হাতেই কবরে যাব, খালি হাতেই এই দুনিয়া থেকে বিদায় নেব। এ বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আপনারা শুনলেন তো যে ধন সম্পদের লোভ হাসি খুশি একটি পরিবারকে বিরান করে দিল। নিশ্চয়ই লোভী ব্যক্তিদের দৃষ্টি সীমাবদ্ধতাই হয়ে থাকে, সে কেবল সাময়িকভাবে সে লাভবান হচ্ছে সেটি তার চোখে বাজে, বাস্তবিক পক্ষে সে যে কঠিন বিপদের মধ্যে সম্মুখীন হচ্ছে, লোকসানের মধ্যে রয়েছে, তার দৃষ্টিগোচর হয় না সেগুলো। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, ফলে সে পরিশুদ্ধ সিদ্ধান্ত নেওয়ার বেলায় সফল হতে পারে না, ক্ষতির শিকার হয়। বর্ণিত ঘটনাটিতে পরিবারের লোকদেরকে বাঁচানোর অনেক সুযোগই এসেছিল তার কাছে, কিন্তু ফ্রিতে ধন পাওয়ার নেশা তাকে এমন বেহুশ করে রেখেছে, নিজের পুত্র আর স্ত্রী সাপের ধ্বংসনে মৃত্যু তার হুশ ফিরাতে পারল না। অবশেষে সে নিজেও ওই সাপের দংশনে শিকার হয়ে মৃত্যুর মুখে পতিত হল। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমাদের উচিত হিরসে মাহমুদ বাড়ানো, প্রশংসনীয় লোভ বাড়ানো, আমাদের নেকির হারিস হওয়া দরকার, নেক কাজের হিরস আমাদের মধ্যে হওয়া দরকার, নেক কাজের লোভ আমাদের মধ্যে হওয়া দরকার। নেকির হারিস হওয়ার জন্য আমাদের উচিত কিছু মাদানী ফুলের উপর আমল করা, আর তা হচ্ছে নেকির ফাজাইলগুলো অধ্যয়ন করা, যে নেকির ফজিলত কি রয়েছে। নামাজ আমরা আদায় করব, প্রথম কাতারে পড়লে তার কি সওয়াব রয়েছে, আব্বাল ওয়াক্তে পড়ার কি সওয়াব রয়েছে, জামাতের সহিত আদায় করার কি সওয়াব রয়েছে, আওয়ামী নামাজ আদায় করার কি সওয়াব রয়েছে, ইশাক সাহস পড়ার কি সওয়াব রয়েছে, হ্যাঁ তাহাজ্জুদ আদায় করার কি সওয়াব রয়েছে। এভাবে করে যদি আমরা এর ফজিলত গুলো আমরা জানি, তাহলে কি এই নেকির প্রতি আমাদের ধাবিত হতে অনেক আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কেননা মানবীয় চাহিদা সেই বস্তুর দিকে তড়িৎ ধাবিত হয়ে থাকে যেখানে সে নিজের কিছু না কিছু উপকার দেখতে পায়, যেখানে কিছু না কিছু সে লাভ দেখে সেখানেই তার লোভ দৌড়াতে থাকে। যেখানে লাভ নেই সেখানে লোভ হয় না, যেখানে লাভ রয়েছে সেখানে লোভ হয়, সেটা নেকি হোক অথবা বদি হোক। যেহেতু আমরা নেকির হিরস করব, এজন্য আমাকে আপনাকে নেকির হিরস সম্পর্কে, অর্থাৎ নেকির ফজাইলগুলো, নেকির ফজিলাতগুলো, নেকি করলে কি ফজিলাত অর্জন হবে সে সম্পর্কে আমরা জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। তখনই আমাদের ওই নেকির প্রতি হিরস অর্থাৎ লোভ জন্মাবে, আর হিরসে মাহমুদ অর্থাৎ প্রশংসনীয় লোভে পরিগণিত হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহর রেজামন্দি পাওয়ার নিয়তে আমল করার পথে পা বাড়িয়ে দিন। নেকির হারিস হওয়ার পথে আসতে থাকা যে কোনো কষ্ট, দুঃখ, মুসিবত বরদাস্ত করার সাহস ও যোগ্যতা অর্জনের জন্য বুজুর্গানে দিনদের ইবাদত রিয়াজত এর আগ্রহ সম্বলিত কিতাব আমাদের পড়া উচিত, ঘটনা আমাদের পড়া উচিত। নেকির উপর অটল থাকতে পারার জন্য সৎসঙ্গ অবলম্বন করা উচিত। এছাড়া আমাদের কোনো উপায় থাকবে না, কেননা হিরসে মাহমুদ যখন আমরা করতে থাকবো তখন আমাদের দুনিয়া এবং আখিরাত দুইটা ভালো হয়ে যাবে। আল্লাহ তা রসুল আলিহি সালাতাম আমাদের উপর রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আমরা কবর, হাসর, পলসিরাত, মিজান সকল ঘাটিকে অতিক্রম করে ইনশাআল্লাহ জান্নাত আমাদের জন্য নসিব হয়ে যাবে, জান্নাত আমরা পেয়ে যাবো ইনশা আল্লাহ তালা। তাই আমাদের উচিত যে বুজুর্গান দিন কিভাবে রিয়াজত করেছেন, ইবাদত করেছেন, কত কষ্ট সহ্য করেছেন, সেই দিকগুলো পাঠ করা, অবলম্বন করা, যাতে করে আমাদেরকে কখনো হিরসে মাজমুমের দিকে নিয়ে না যায়, যে নামাজ পড়তে গেলে, রোজা রাখতে গেলে, হজ জাকাত আদায় করতে গেলে যেই শয়তানি ওয়াসওয়াসা চলে আসে, কষ্টগুলো আমরা সহ্য করতে পারি না। এ কারণেই আমাদেরকে কি করতে হবে, নেকির পরিবেশের মধ্যে থাকতে হবে, সৎ লোকের সংস্পর্শে থাকতে হবে। এবং বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কামিলিন, আহলুল্লাহগণ, আল্লাহ ওয়ালাগণ কিভাবে ইবাদত করেছেন, কিভাবে রিয়াজত করেছেন, ওই দিকগুলো বেশি বেশি অধ্যয়ন করতে হবে এবং তার উপর আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, গুনাহের হিরস মাজমুমি অর্থাৎ নিন্দনীয়, কিন্তু বড়ই আফসোসের বিষয় বর্তমানে অধিকাংশ মুসলমান গুনাহের হিরসের শিকার, গুনাহের লোভের মধ্যে শিকার। মসজিদ, মাদ্রাসা, জামিয়া, সুন্নতে বরা ইজতিমা, দিনী লাইব্রেরিগুলোতে আসা লোকদের সংখ্যা নিতান্তই স্বল্প। পক্ষান্তরে সিনেমা হল, গান বাজনার আসর, ড্রামা হল, নাইট ক্লাবের ন্যায় গুনাহের আড্ডাগুলোতে গমনকারীদের সংখ্যা সেই তুলনায় অনেক 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 বেশি। টিভি, বিসিআর, ডিভিডি প্লেয়ার, ডিশ অ্যান্টেনা, ইন্টারনেট, কেবলের অপব্যবহার সাধারণ হয়ে গিয়েছে। নামাজ কাজা করা, ফরজ রোজা না রাখা, গাল মন্দ করা, অপবাদ দেয়া, বদ গুমানি করা, গীবত করা, চুগলি করা, পরের দোষ প্রচার করা, মিথ্যা কথা বলা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, এভাবে করে মিথ্যা ওয়াদা করা, অন্যায়ভাবে পরের ধন ভক্ষণ করা, রক্তপাত করা, শরীয়তের বিপরীতে এসে কারো মনে কষ্ট দেয়া, সময় মতো ঋণ পরিশোধ না করা, ভালো না লাগা সত্ত্বেও কারো জিনিস ব্যবহার করা, মদ পান করা, জুয়া খেলা, চুরি করা, ফিল্ম ড্রামা দেখা, গান বাজনা শোনা, সুদ ঘুষে লেনদেন করা, মাতা পিতার অবাধ্য চলা, তাদেরকে কষ্ট দেয়া, আমানতে খেয়ানত করা, কুদৃষ্টি দেয়া, পুরুষ হলে মহিলার, মহিলা হলে পুরুষের বেশ ধরা, বেপর্দা চলা, অহংকার করা, দম্ভ দেখানো, হাসাত রিয়াকারী, কোন মুসলমানের উপর হিংসা বিদ্বেষ পোষণ করা, রাগের সময় শরীয়তে তোয়াক্কা না করা, প্রভাব প্রতিপত্তি খাটানো এবং আত্মকেন্দ্রিকতার ন্যায় অনেক অনেক জঘন্য অপরাধগুলো আমাদের সমাজে অত্যন্ত নির্ভীকতার সাথেই করা হচ্ছে। ফিরিস্তানি ভাইরা, এজন্য এই গুনাহগুলো থেকে বাঁচা আমাদের জন্য খুবই জরুরি। এই গুনাহের লোভ করা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, আল্লাহ তাআলার কহর ও গজবকে হাতছানি দিয়ে ডাকার মতো কাজ। জি হ্যাঁ, এজন্য আমাদেরকে এই হিরসে মজমুম নিন্দনীয় লোভ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। ফিরিস্তানি ভাইরা, গুনাহের হিরস, গুনাহের লোভ থেকে বাঁচার কিছু প্রতিকার রয়েছে, তো এই বাঁচার প্রতিকারগুলো যদি আমরা জেনে নেই তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য আসানি হবে। যেভাবে করে, এক নাম্বার, যে গুনাহাগুলো চিনে নেওয়া, যে এই এই জিনিসগুলো যেগুলো আমরা প্রথমে বললাম এই গুনাহাগুলো চেনা এবং জানা। যদি আমরা গুনাহগুলো নাই চিনি তাহলে এ থেকে বাঁচবো কি করে? এজন্য গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহগুলোকে অবশ্যই চিনতে হবে, জানতে হবে। আর গুনাহ চেনার এবং সেগুলো শাস্তি সম্পর্কে জানার জন্য পরিশুদ্ধ সুন্নি আকিদা সম্পন্ন ওলামাই কেরাম মুফতিয়ানি ইজাম এর সংস্পর্শে থাকা, তাছাড়া এতদ সংক্রান্ত যেগুলো আমরা শ্রবণ করলাম তা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত বিভিন্ন কিতাব ও রিসালা দ্বারা উপকৃত হতে পারেন। জি হ্যাঁ, যেগুলো দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাদিয়াল্লাহু দামাত বরকাতুল আলিয়া লিখেছেন, তার লিখনী এবং তার বয়ানকৃত অনেক ক্যাসেট রয়েছে, এগুলো শোনার মাধ্যমে, এগুলো পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। এবং আল মদিনাতুল ইলমিয়া, যা দাওয়াত ইসলামী একটি ইলমি সভা, ওখান থেকে যে প্রকাশিত কিতাবগুলো তাও পাঠ করে আমরা উপকৃত হতে পারি এবং এই গুনাহ থেকে বাঁচার জজবা পয়দা করতে পারি এবং হিরসে মজমুম থেকে বাঁচার জজবা হতে পারে এবং হিরসে মাহমুদ অর্থাৎ প্রশংসনীয় হির্স, প্রশংসনীয় লোভ করার প্রতি আমাদের জেহেন পরিবর্তন হতে পারে। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, গুনাহের ক্ষতি সমূহের প্রতি বিশেষ দৃষ্টি দিবেন। জি হ্যাঁ, হির্সে মজমুম থেকে বাঁচার তিনটি প্রতিকারের মধ্যে দ্বিতীয় নম্বর প্রতিকার হচ্ছে গুনাহের ক্ষতি সমূহের প্রতি বিশেষ দৃষ্টি দেয়া। বান্দা যখন গুনাহা করে তখন আল্লাহর গজবকে আহ্বান জানায়, জান্নাত থেকে দূরে চলে যায়, জাহান্নাম কাছাকাছি চলে আসে, নিজেকে কষ্টে ফেলে, নিজের অন্তরকে নাপাক করে ফেলে, আমল লেখক ফেরেশতাদেরকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারাজ করে, গোটা মানব গোষ্ঠীর সাথে খেয়ানাত করে এবং আল্লাহ নাফারমানি করে, ইত্যাদি ইত্যাদি। এর দিকে আমাদের লক্ষ্য রাখা যে এই যে ক্ষতিকর দিকসমূহ, ইমান চলে যাওয়ার মতো ক্ষতি, হায় হায়, জাহান্নামে যাওয়ার মতো ক্ষতি, হায় হায়, আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হওয়ার মতো ক্ষতি, এই ক্ষতিকর দিকগুলো থেকে বেঁচে থাকা, তাহলেই আমরা হিরসে মজমুম, নিন্দনীয় লোভ থেকে আমরা বাঁচতে পারবো। আর এই হিরসে মজমুম থেকে বাঁচার তিন নাম্বার প্রতিকার হচ্ছে, তিন নাম্বার চিকিৎসা হচ্ছে যে খারাপ পরিণতির কথা ভুলে গিয়ে ভয়হীন হয়ে না থাকা। মনে রাখবেন, ইন্তেকালের পরে বাস যা হবার হবে তা চলবে না, আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম হাকাম সকল অবস্থায় মান্য করতে হবে, আর তাদের হুকুম হাকামই চলার মতো। কবরের মধ্যে গেলে যা চলার, যা চলবে, যা করার করো, এগুলো আসবে না। কবরের মধ্যে তো আপনার আমার কোনো কথাই চলবে না, যদি আমল না করে যাই, আল্লাহ তা রসুলকে রাজি এবং খুশি করে না যাই, তখন কবর আমার ভালো হবে না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, গুনাহে লিপ্ত থাকা এবং তওবা করা তৌফিক না হওয়াও খারাপ পরিণতির কারণগুলোর মধ্যে একটি কারণ। যে খারাপ পরিণতি, তওবা নসিব হলো না, গুনাহ থেকে তওবাই করতে পারলাম না, তখন আমার অবস্থা কি হবে? তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা শ্রবণ করলাম হির সম্পর্কে, লোভ সম্পর্কে, যে লোভে মাহমুদ প্রশংসনীয় লোভ, লোভে মজমুম নিন্দনীয় লোভ, আর লোভে জায়েজ জায়েজ লোভ। এই তিন ধরনের লোভ আমরা জানতে পারলাম এই আলোচনা থেকে, বুঝতে পারলাম যে এগুলো কোনটা প্রশংসনীয়, কোনটা নিন্দনীয় এবং কোনটা জায়েজ, যার মাধ্যমে আমরা প্রশংসনীয় হতে পারি এবং নিন্দনীয় হতে পারি। তো এগুলো বুঝে, এগুলো শুনে এর উপর আমল আমাদের করতে হবে, যাতে করে আমরা হিরসে মাহমুদ অর্থাৎ প্রশংসনীয় হিরসের মধ্যে আমরা সামিল হতে পারি, হিরসে মজমুম থেকে আমরা বাঁচতে পারি, অর্থাৎ নিন্দনীয় লোভ থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা এতক্ষণ ধরে শ্রবণ করতেছিলাম হির সম্পর্কে, লোভ সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হিরসে মজমুম অর্থাৎ নিন্দনীয় লোভ থেকে বাঁচার তৌফিক দান করুক, হিরসে মাহমুদ অর্থাৎ প্রশংসনীয় লোভের মধ্যে আমরা যেন নিজেকে সামিল করতে পারি সেই তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিকিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে, আগামী অনুষ্ঠানে আমরা আরও একটি বাতিনি গুনাহ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।